লাউদিকিয়া 5 নম্বর।
শেষ তিনটি
আদর্শভাবে 7টি গির্জা ও 7টি শীল মোহরকে একই ইতিহাসের অভ্যন্তরীণ ও বাহ্যিক ধারাকে উপস্থাপনকারী সমান্তরাল প্রতীক হিসেবে বোঝা উচিত। এটিও গুরুত্বপূর্ণ যে শেষ তিনটি গির্জা ও শেষ তিনটি শীল মোহর বিবেচনায় আনলে অগ্রসরমান ইতিহাসকে প্রতিনিধিত্বকারী ঐতিহাসিক ধারা প্রতীকের প্রধান বিষয় নয়। সমান্তরাল ইতিহাসের প্রেক্ষাপটে গির্জাগুলিকে প্রয়োগ করলে ইতিহাসের অগ্রগতি প্রতীকবাদের একটি অপরিহার্য উপাদান, কিন্তু শেষ তিনটি গির্জা ও শীলমোহরকে নিজস্ব প্রতীকও হিসেবে ধরা হলে তা আর প্রযোজ্য থাকে না।
প্রতীকমূলক অর্থে শেষ তিনটি গির্জা তিনটি গোষ্ঠীর সম্পর্ক এবং বিভিন্ন গির্জা দ্বারা প্রতিনিধিত্ব করা তিনটি উপাসক গোষ্ঠীর পারস্পরিক মিথস্ক্রিয়ার গতিশীলতা নিয়ে। শেষ তিনটি শীলমোহর মসি ও এলিয়াহ দ্বারা প্রতিনিধিত্বকৃত ঈশ্বরের লোকদের চিহ্নিত করে। এলিয়াহ 144,000কে এবং মসি ধার্মিক মৃতদের প্রতিনিধিত্ব করে।
আর যখন তিনি পঞ্চম মোহরটি খুললেন, আমি বেদীর নিচে ঈশ্বরের বাক্যের জন্য এবং যে সাক্ষ্য তারা ধারণ করেছিল তার জন্য নিহতদের আত্মাগুলি দেখলাম, আর তারা উচ্চস্বরে চিৎকার করে বলল, কতকাল, হে প্রভু, পবিত্র ও সত্য, আপনি বিচার করবেন না এবং পৃথিবীতে বাস করা তাদের ওপর আমাদের রক্তের প্রতিশোধ নেবেন না? আর তাদের প্রত্যেককে সাদা পোশাক দেওয়া হল এবং তাদের বলা হল, আরও কিছুদিন বিশ্রাম কর, যতক্ষণ না তাদের সহদাসরাও এবং তাদের ভাইরাও, যারা তাদের মতোই নিহত হবে, পূর্ণ হয়। আর যখন তিনি ষষ্ঠ মোহরটি খুললেন, দেখো, এক মহা ভূমিকম্প হল এবং সূর্য লোমের বস্ত্রের মতো কালো হয়ে গেল এবং চাঁদ রক্তের মতো হয়ে গেল, আর আসমানের নক্ষত্রসমূহ পৃথিবীর ওপর পড়ে গেল, যেমন একটি ডুমুর গাছ প্রবল বাতাসে কাঁপালে তার অপরিণত ডুমুরগুলি ঝরে পড়ে, আর আকাশ এমনভাবে সরিয়ে গেল যেন একখানা গ্রন্থপত্র গুটিয়ে নেওয়া হয়, এবং প্রত্যেক পর্বত ও দ্বীপ তাদের স্থান থেকে সরে গেল, আর পৃথিবীর রাজারা, মহাপুরুষরা, ধনীরা, প্রধান অধিনায়করা, শক্তিমানরা, প্রত্যেক দাস এবং প্রত্যেক স্বাধীন ব্যক্তি পাহাড়ের গুহায় এবং শিলাখণ্ডের মধ্যে নিজেদের লুকাল, আর তারা পাহাড় ও শিলাখণ্ডগুলিকে বলল, আমাদের ওপর পড়ো, এবং সিংহাসনে যিনি বসে আছেন তার মুখ থেকে আর মেষশাবকের ক্রোধ থেকে আমাদের লুকাও, কারণ তার ক্রোধের সেই মহাদিবস এসে গেছে, আর কে স্থির থাকতে পারবে? প্রকাশিত বাক্য 6:9-17।
সিস্টার হোয়াইট আমাদের জানান যে পঞ্চম মোহর ভবিষ্যতের এক সময়কালকে নির্দেশ করে। পঞ্চম মোহরের পদগুলো জানতে চায় অন্ধকার যুগে ঈশ্বরের জনগণকে হত্যা করার জন্য ঈশ্বর কবে পোপতন্ত্রের বিচার করবেন। উত্তরে বলা হয়েছিল যে শেষ দিনগুলোতে ঈশ্বর তাদের হত্যার জন্য পোপতন্ত্রের বিচার করবেন এবং রবিবার আইনের সংকটকালে পোপতন্ত্রের হাতে নিহত হবে এমন পোপতান্ত্রিক শহীদদের আরেকটি দলের হত্যার জন্য বিচার করবেন।
আর তিনি যখন পঞ্চম মোহর খুললেন, প্রকাশিত বাক্য 6:9-11, এখানে যোহনের সামনে এমন সব দৃশ্য উপস্থাপিত হয়েছিল যা বাস্তবে ছিল না, কিন্তু যা ভবিষ্যতের কোনো সময় পর্বে ঘটবে। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস, খণ্ড 2:0-1900।
অনুপ্রেরণা আরও নিশ্চিত করে যে বেদীর নীচে থাকা আত্মারা, যারা জানতে চান ঈশ্বর কবে পোপতন্ত্রকে বিচার করবেন, তারা প্রকাশিত বাক্যের 18 অধ্যায়ে নিজের মহিমা দিয়ে পৃথিবীকে আলোকিত করা সেই স্বর্গদূতের দুটি কণ্ঠস্বরের সঙ্গে সম্পর্কিত।
পঞ্চম শীল খোলা হলে প্রকাশিত বাক্যের দ্রষ্টা যোহন দর্শনে বেদীর নিচে দেখলেন সেই দলকে যারা ঈশ্বরের বাক্য ও যীশু খ্রিস্টের সাক্ষ্যের জন্য নিহত হয়েছিলেন। এরপরে প্রকাশিত বাক্যের 18 অধ্যায়ে বর্ণিত দৃশ্যাবলী এল যখন যারা বিশ্বস্ত ও সত্য তাদের বাবিল থেকে বেরিয়ে আসতে আহ্বান করা হয়। প্রকাশিত বাক্য 18:1 উদ্ধৃত, ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস, খণ্ড 2:70।
প্রকাশিত বাক্যের 18 অধ্যায়ে ক্যাথলিক ধর্মের দণ্ড দ্বিগুণ। সেখানে তখন তাকে শুধু শেষ দিনগুলোতে সে যাদের হত্যা করবে তাদের জন্যই নয়, বরং পাপাল শাসনের অন্ধকার যুগে হত্যার শিকারদের জন্য দণ্ডিত করা হবে।
আর আমি স্বর্গ থেকে আরেকটি কণ্ঠস্বর শুনলাম যা বলল, হে আমার লোকেরা, তো মরা তার মধ্য থেকে বেরিয়ে আসো, যাতে তোমরা তার পাপসমূহে অংশীদার না হও এবং তার ওপর আসা দুর্যোগগুলোর কোনোটাই না পাও, কারণ তার পাপসমূহ স্বর্গ পর্যন্ত পৌঁছে গেছে এবং ঈশ্বর তার অন্যায়সমূহ স্মরণ করেছেন। সে যেমন তোমাদের প্রতিদান দিয়েছে তেমনই তোমরা তাকে প্রতিদান দাও, আর তার কাজ অনুসারে তাকে দ্বিগুণ দাও, সে যে পেয়ালা ভরিয়েছে সেই পেয়ালায় তাকে দ্বিগুণ ভরিয়ে দাও। প্রকাশিত বাক্য আঠারস ছাড় ছায়।
ষষ্ঠ মোহরটি সাতটি শেষ মহামারীর সময়, খ্রিস্টের দ্বিতীয় আগমনের ঠিক আগে যে ঘটনাগুলি ঘটবে তার একটি ধ্রুপদী বাইবেলীয় চিত্রণ প্রদান করে। এটি প্রকাশিত বাক্যের সপ্তম অধ্যায়ের ভূমিকার মাধ্যমে শেষ হয়, যেখানে ষষ্ঠ মোহরের শেষ পদের সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, কে স্থির থাকতে পারবে রবিবারের আইন সংকটে, যার পরিসমাপ্তি ঘটে যখন সাতটি শেষ মহামারী আসে। ঈশ্বরের নিশান হিসেবে দুটি গোষ্ঠী দাঁড়িয়ে থাকবে। এই দুই গোষ্ঠী হল এলিয়ার দ্বারা প্রতিনিধিত্বকৃত 144,000 এবং মোশির দ্বারা প্রতিনিধিত্বকৃত বৃহৎ জনসমষ্টি। মোশি ও এলিয়ার এই দুই প্রতীককে পূর্বেই বিশ্বের অন্তে যারা দাঁড়িয়ে থাকবে তাদের রূপে চিহ্নিত করা হয়েছে, কারণ তারা উভয়েই রূপান্তর পর্বতে খ্রিস্টের সঙ্গে দাঁড়িয়েছিলেন।
অন্ধকার যুগের পোপীয় শহীদদের প্রথম দলকে সাদা পোশাক দেওয়া হয়েছিল এবং যে দ্বিতীয় দলটির পূর্ণতা না হওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করতে বলা হয়েছিল, সেই দলটি হল মহাসংখ্যা, যারা তারাও সাদা পোশাক পরিহিত। পঞ্চম ও ষষ্ঠ সিল পঞ্চম ও ষষ্ঠ গির্জার সমান্তরাল কোনো ইতিহাস উপস্থাপন করছে না, তারা সাক্ষ্য দিচ্ছে সেই দুইটি দল সম্পর্কে যারা শেষ দিনগুলোতে প্রভুর জন্য নিশান রূপে উঠে দাঁড়ায়। সেই দুইটি দলই প্রকাশিত বাক্যের অষ্টাদশ অধ্যায়ে উল্লিখিত দুই কণ্ঠের বার্তাসমূহ ঘোষণা করে। এরপর যে বার্তা ঘোষণা করা হয় তার সঙ্গে পবিত্র আত্মার উন্ডেলন যুক্ত থাকে, যেমনটি পেন্টেক্সটের ইতিহাস এবং অ্যাডভেন্টবাদের সূচনায় মিডনাইট ক্রাইয়ের ইতিহাসে প্রতিরূপিত হয়েছে।
তৃতীয় স্বর্গদূতের বার্তা ঘোষণায় যিনি যোগ দেন সেই স্বর্গদূত তার মহিমা দিয়ে সমগ্র পৃথিবীকে আলোকিত করবেন। এখানে বিশ্বব্যাপী ব্যাপ্তি ও অভূতপূর্ব শক্তির একটি কাজের পূর্বাভাস দেওয়া হয়েছে। 1840-34 সালের অ্যাডভেন্ট আন্দোলন ছিল ঈশ্বরের শক্তির এক মহিমাময় প্রকাশ। প্রথম স্বর্গদূতের বার্তা পৌঁছে গিয়েছিল বিশ্বের প্রতিটি মিশনারি কেন্দ্রে, এবং কিছু দেশে ষোড়শ শতকের ধর্ম সংস্কারের পর থেকে কোনো দেশে যতটা ধর্মীয় আগ্রহ দেখা গেছে তার মধ্যে সর্বাধিক আগ্রহ দেখা গিয়েছিল। কিন্তু তৃতীয় স্বর্গদূতের শেষ সতর্কবাণীর অধীনে যে মহাশক্তিশালী আন্দোলন হবে তা এগুলোকেও অতিক্রম করবে। এই কাজটি পেন্টেকোস্তের দিনের কাজের অনুরূপের হবে, যেমন সুসমাচারের সূচনাকালে পবিত্র আত্মার বর্ষণে প্রথম বৃষ্টি দেওয়া হয়েছিল যাতে মূল্যবান বীজ অঙ্কুরিত হয়, তেমনি তার সমাপ্তিতে ফসল পাকার জন্য শেষ বৃষ্টি দেওয়া হবে। তখন আমরা জানব, যদি আমরা প্রভুকে জানার পথে অগ্রসর হই, তার বের হওয়া প্রভাতের মতো নিশ্চিত, এবং তিনি আমাদের কাছে আসবেন বৃষ্টির মতো, পৃথিবীর উপর শেষ ও প্রথম বৃষ্টির মতো। হোশেয়া 6:2, সিয়নের সন্তানরা, তোমরা আনন্দ কর এবং তোমাদের ঈশ্বর প্রভুতে উল্লাস কর, কারণ তিনি তোমাদের জন্য ধার্য মতে প্রথম বৃষ্টি দিয়েছেন, এবং তিনি তোমাদের জন্য বৃষ্টি, প্রথম বৃষ্টি ও শেষ বৃষ্টি নামাবেন। জোয়েল 2:33, শেষ দিনে ঈশ্বর বলেন, আমি আমার আত্মা সকল মানুষের ওপর ঢেলে দেব, আর এটা ঘটবে যে কেউ প্রভুর নাম ডাকবে সে উদ্ধার পাবে। প্রেরিত 2:17-2:21। সুষমাচারের মহৎ কাজ এমনভাবে শেষ হবে না যে তার সূচনায় যে ঈশ্বরের শক্তির প্রকাশ ছিল সমাপ্তিতে তার চেয়ে কম প্রকাশ থাকবে। সুষমাচারের সূচনায় প্রারম্ভিক বর্ষণের ঢলে যে ভবিষ্যৎবাণীগুলো পূর্ণ হয়েছিল তার সমাপ্তিতে পরবর্তী বর্ষণে সেগুলো আবার পূর্ণ হবে। এখানেই আছে সেই প্রশান্তির সময়সমূহ যেগুলোর জন্য প্রেরিত পিতর প্রত্যাশা করেছিলেন যখন তিনি বলেছিলেন, অতএব তোমরা পশ্চাত্তাপ করো এবং ফিরে এসো যাতে তোমাদের পাপসমূহ মুছে ফেলা হয়, যখন প্রভুর উপস্থিতি থেকে সেই প্রশান্তির সময়সমূহ আসবে এবং তিনি যীশুকে পাঠাবেন। প্রেরিতদের কার্য 3:19-2, মহাসংঘর্ষ 7:11।
ষষ্ঠ মোহর সেই প্রশ্ন উত্থাপন করার পর যা প্রকাশিত বাক্যের সপ্তম অধ্যায়ে উপস্থাপিত এলিয়া ও মোশির পরিচয় করিয়ে দেয়। সপ্তম মোহর খোলা হয় এবং ওই দুই গোষ্ঠীর ওপর পবিত্র আত্মার বর্ষণের বর্ণনা দেয়। লক্ষ্য করা উচিত যে ওই বর্ণনায় অর্ধ ঘণ্টার জন্য এক নীরবতা রয়েছে। সপ্তম মোহর খোলা হওয়ার সাথে যে পরবর্তী বৃষ্টির বর্ষণের কথা বলা হয়েছে তাতেও নীরবতার একটি সময় অন্তর্ভুক্ত রয়েছে।
আর যখন তিনি সপ্তম মোহরটি খুললেন তখন স্বর্গে প্রায় অর্ধ ঘণ্টা নীরবতা ছিল। আর আমি দেখলাম সাতজন স্বর্গদূত যারা ঈশ্বরের সামনে দাঁড়িয়েছিল এবং তাদেরকে সাতটি তুরি দেওয়া হল, আর আরেকজন স্বর্গদূত
সোনার ধূপদান হাতে বেদির কাছে এসে দাঁড়াল এবং তাকে অনেক ধূপ দেওয়া হল, যাতে সে সিংহাসনের সামনে যে সোনার বেদি আছে তার উপর সকল সাধুদের প্রার্থনার সঙ্গে তা অর্পণ করে। আর ধূপের ধোঁয়া, যা সাধুদের প্রার্থনার সঙ্গে ছিল, স্বর্গদূতের হাত থেকে উঠে ঈশ্বরের সম্মুখে গেল। আর স্বর্গদূত ধূপদানটি নীল বেদির আগুন দিয়ে তা পূর্ণ করল এবং তা পৃথিবীর উপর নিক্ষেপ করল। আর তখন শব্দ, বজ্রধ্বনি, বিদ্যুৎ চমক এবং ভূমিকম্প হল। প্রকাশিত বাক্য ৮:৫।
দ্য গ্রেট কন্ট্রোভার্সি গ্রন্থের অংশে শব্দ যেমন উল্লেখ করা হয়েছে, পরাক্রমশালী স্বর্গদূত অবতরণ করে এবং তার মহিমা দিয়ে পৃথিবীকে আলোকিত করলে শেষ বৃষ্টি বর্ষিত হতে শুরু করে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর, যখন নিউ ইয়র্ক সিটির বৃহৎ ভবনগুলো ধসে পড়েছিল, তখনই শেষ বৃষ্টি শুরু হয়েছিল।
এখন শোনা যাচ্ছে, আমি নাকি ঘোষণা করেছি যে একটি জলোচ্ছ্বাসে নিউ ইয়র্ক ভেসে যাবে। এ কথা আমি কখনো বলিনি। আমি বলেছি, যখন আমি সেখানে এক তলার পর আরেক তলা করে উঠে যেতে থাকা বৃহৎ ভবনগুলোর দিকে তাকিয়েছিলাম, প্রভু যখন পৃথিবীকে ভয়াবহভাবে কাঁপাতে উঠে দাঁড়াবেন, তখন কি ভয়ঙ্কর দৃশ্যই না ঘটবে। তখনই প্রকাশিত বাক্য ১৮:২৯ কথাগুলো পূর্ণ হবে। প্রকাশিত বাক্যের অষ্টাদশ অধ্যায়টি সমগ্রটাই পৃথিবীর ওপর যা আসছে তার একটি সতর্কবার্তা। কিন্তু নিউ ইয়র্কের ওপর কি আসছে সে বিষয়ে আমার বিশেষ কোনো আলোকপ্রাপ্তি নেই। শুধু এটুকুই জানি, একদিন সেখানে থাকা বৃহৎ ভবনগুলো ঈশ্বরের শক্তির ঘুরিয়ে দেওয়া ও উল্টে দেওয়ার দ্বারা ধ্বস্ত হয়ে পড়বে। আমাকে যে আলো দেওয়া হয়েছে তা থেকে আমি জানি যে পৃথিবীতে ধ্বংস আছে। প্রভুর এক বাক্য, তার মহাশক্তির এক স্পর্শ, আর এই বিশাল কাঠামোগুলো পড়ে যাবে। এমন সব দৃশ্য ঘটবে যার ভয়াবহতা আমরা কল্পনাও করতে পারি না। রিভিউ অ্যান্ড হেরল্ড, ৫ জুলাই ১৯০৬।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর শেষ বৃষ্টি নামতে শুরু করল এবং সেই বৃষ্টির বর্ষণ এলিয়া ও মোশির দ্বারা প্রতিনিধিত্বপ্রাপ্তদের ওপর পড়ে। এতে নীরবতার একটি সময়ও অন্তর্ভুক্ত। এলিয়া ও মোশির জন্য নীরবতার একটি সময় প্রকাশিত বাক্যের ১১ অধ্যায়েও প্রতিনিধিত্ব করা হয়েছে, যেখানে বিশ্বকে যন্ত্রণা দেওয়া সেই দুই নবী এলিয়া ও মোশি রাস্তায় হত্যা করা হয়েছিল। কিন্তু ৩.৫ দিন পরে তারা হোরেবের গুহা থেকে বেরিয়ে স্বর্গে আরোহণ করলেন। শেষ বৃষ্টির ইতিহাসে সেই দুই দূতের দ্বারা প্রতিনিধিত্ব করা বার্তাটি হত্যা করা হয় এবং রাস্তায় নিক্ষেপ করা হয়, কিন্তু তারা পুনরুত্থিত না হওয়া পর্যন্ত তা দাফন করা হয় না। এটি প্রধান সত্যগুলোর একটি, যা এখন যিহূদা গোত্রের সিংহ মোহর খুলছে।
শেষ তিনটি মোহর এলিয়া ও মুসা দ্বারা প্রতিনিধিত্বকৃত ঈশ্বরের লোকদের চূড়ান্ত আন্দোলনকে চিহ্নিত করে। সেই আন্দোলনটি মরে এবং পুনরুত্থিত হয়। এটি একটি আন্দোলনই, কারণ অ্যাডভেন্টিজম একটি আন্দোলন দিয়েই শুরু হয়েছিল, যা ১৮৬৩ সাল পর্যন্ত চলেছিল, যখন তারা উইলিয়াম মিলার, যেটিকে প্রথম সত্য হিসেবে স্বীকৃতি দিতে পরিচালিত হয়েছিলেন, সেটিকে একপাশে সরিয়ে রেখেছিল। ১৮৬৩ সালে সেই আন্দোলনের অবসান ঘটে, কারণ ১৮৬৩ সালেই তারা আইনগতভাবে একটি গির্জা হিসেবে প্রতিষ্ঠিত হয়। আলফা ও ওমেগা জোর দিয়ে বলেন যে তিনি যদি তার অবশিষ্ট জনগণকে একটি আন্দোলন হিসেবে শুরু করে থাকেন, তবে তিনি একে একটি আন্দোলন হিসেবেই শেষ করবেন।
আমরা এখন ৭টি মণ্ডলী ও ৭টি মোহরের পর্যালোচনা শেষ করেছি। শেষ তিনটি মোহরে আমরা মুক্তিপ্রাপ্তদের দুই শ্রেণী দেখি, যাদের প্রতিনিধিত্ব করেন মুসা ও এলিয়া। ওই সব মোহরই প্রকাশিত বাক্য ১৮ অধ্যায়ের পরাক্রান্ত স্বর্গদূতের বিষয় সাক্ষ্য দেয়। যখন তিনি ১১ সেপ্টেম্বর ২০০১-এ অবতরণ করেন, তখন দুই শ্রেণীর মুক্তিপ্রাপ্ত এক শোধন প্রক্রিয়ায় প্রবেশ করে, যা পরিকল্পিত হয়েছে অ্যাডভেন্টবাদের শেষকালের আন্দোলনের ভেতরকার উপাসকদের দুই শ্রেণীকে উন্মোচন ও পৃথক করার জন্য, যেমনটি অ্যাডভেন্টবাদের শুরুর আন্দোলনে পূর্বরূপে দেখানো হয়েছিল। দানিয়েল চিহ্নিত করেন যে এক শ্রেণী, যাদের তিনি দুষ্ট বলেন, জ্ঞানবৃদ্ধি বুঝবে না, কিন্তু জ্ঞানীরা বুঝবে। মথি জানায় যে উন্মুক্ত হওয়া জ্ঞানের বোধ যাদের নেই তারা মূর্খ কুমারী হিসেবে চিহ্নিত। জ্ঞানী কুমারীরা মধ্যরাতের সংকটে দেখিয়ে দেয় যে তারা জ্ঞান বৃদ্ধি বুঝেছে এবং তা তাদের কাছে রয়েছে। জ্ঞানী ও মূর্খদের যথাক্রমে ফিলাডেলফিয়ার মণ্ডলী এবং লাউদিকিয়ার মণ্ডলী দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছে। লাউদিকিয়ার দুষ্ট মূর্খ কুমারীদের প্রভুর মুখ থেকে উগরে ফেলা হবে এবং জ্ঞানীরা তাদের কপালে ঈশ্বরের নাম অর্থাৎ তার চরিত্র গ্রহণ করবে। যদি ষষ্ঠ মণ্ডলী ফিলাডেলফিয়া জ্ঞানীদের প্রতিনিধিত্ব করে,
তবে কিভাবে সপ্তম মণ্ডলী লাওদিকিয়া দুষ্টদের প্রতিনিধিত্ব করে? যদি তাই হয়, তবে ক্রম তো এলোমেলো হয়ে যায়, তাই নয় কি? এর উত্তর অবশ্যই আলফা ও ওমেগা দ্বারা সমাধান হয়।
ঈশ্বরের জনগণ হিসেবে অভিহিত প্রথম জাতির সূচনায়, অর্থাৎ প্রাচীন ইসরায়েলে, মোশি ছিলেন সেই অভিহিত জাতির অন্তিমে আসা খ্রিস্টের প্রতিরূপ।
কারণ মূসা নিশ্চয়ই পিতৃপুরুষদের বলেছিলেন, তোমাদের ঈশ্বর প্রভু তোমাদের ভাইদের মধ্য থেকে আমার মতো একজন নবী তোমাদের জন্য উত্থিত করবেন। তিনি যা কিছু তোমাদের বলবেন তোমরা সব কিছুতেই তার কথা শুনবে। আর এমন হবে যে যে ব্যক্তি সেই নবীর কথা শুনবে না, সে জনগণের মধ্য থেকে উচ্ছিন্ন হবে। প্রেরিতদের কাজ 3:22।
ঈশ্বরের নামে পরিচিত প্রথম জনগণের সময়ের শেষে বাপ্তিস্মদাতা জোহন ছিলেন সেই এলিয়ার দূত যিনি খ্রিস্টের প্রথম আগমনের পথ প্রস্তুত করেছিলেন। তারপর যীশু ক্রুশে তার বলিদান সম্পন্ন করলেন এবং পরবর্তীতে স্বর্গীয় পবিত্র স্থানের পবিত্র স্থানে তার মহাযাজকীয় কার্য শুরু করলেন। ঈশ্বরের নামে পরিচিত দ্বিতীয় জনগণ অর্থাৎ আধুনিক ইসরায়েলের সূচনা লগ্নে উইলিয়াম মিলার ছিলেন সেই এলিয়ার দূত যিনি খ্রিস্টের দ্বিতীয় আগমনের পথ প্রস্তুত করেছিলেন। তখন যীশু হঠাৎ অতি পবিত্র স্থানে প্রবেশ করে বিচার আরম্ভ করলেন। ঈশ্বরের নামে পরিচিত দ্বিতীয় জনগণের সময়ের শেষে এক চূড়ান্ত এলিয়ার দূত খ্রিস্টের জন্য পথ প্রস্তুত করলেন, যাতে তিনি জীবিতদের বিচার পর্ব আরম্ভ করেন, স্বর্গীয় মহাযাজক হিসেবে তার কাজের সমাপ্তি ঘটান এবং দ্বিতীয়বার আগমন করেন।
উইলিয়াম মিলার শুধু বার্তাবাহকেরই নয়, যে আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন তারও প্রতীক।
কম্পিত হৃদয়ে উইলিয়াম মিলার মানুষের কাছে ঈশ্বরের রাজ্যের রহস্যসমূহ উন্মোচন করতে শুরু করলেন। ভবিষ্যৎবাণীগুলি ধরে ধরে ব্যাখ্যা করে তার শ্রোতাদেরকে খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত নিয়ে গেলেন। প্রতিটি প্রচেষ্টার সঙ্গে তিনি আরও শক্তি লাভ করলেন। যেমন বাপ্তিস্মদাতা জোহন যীশুর প্রথম আগমন ঘোষণা করেছিলেন এবং তার আগমনের পথ প্রস্তুত করেছিলেন, তেমনি উইলিয়াম মিলার এবং যারা তার সঙ্গে যুক্ত হয়েছিলেন তারা ঈশ্বরপুত্রের দ্বিতীয় আগমন ঘোষণা করলেন। উইলিয়াম মিলার প্রচারিত সত্যকে গ্রহণ করতে হাজার হাজার মানুষ উদ্বুদ্ধ হয়েছিল এবং বার্তাটি ঘোষণা করার জন্য এলিয়াহর আত্মা ও শক্তিতে ঈশ্বরের দাসদের তুলে দাঁড় করানো হয়েছিল। আর্লি রাইটিংস 229-236-233।
প্রাচীন ইসরায়েলের শুরুতে ঈশ্বর মোশিকে ডাকলেন। তিনি মিশরে 40 বছর ধরে দূষিত শিক্ষালাভ করেছিলেন, যার ফলে তার চরিত্র থেকে মিশরের প্রভাব দূর করতে মরুভূমিতে 40 বছরের জীবনযাপন প্রয়োজন হয়ে পড়ে। জন্মের 40 বছর পর তিনি বুঝতে পারলেন যে ঈশ্বরের লোকদের মিশর থেকে বের করে আনার জন্য তাকে নির্বাচিত করা হয়েছে। তখন মোশি নিজের মানব শক্তি প্রয়োগ করে এক মিশরীয়কে হত্যা করেন। 40 বছর পরে জ্বলন্ত ঝোপের কাছে তিনি ঈশ্বরের আহ্বানের বিরুদ্ধে বিদ্রোহ করলেন। অবশেষে আহ্বান গ্রহণ করার পরও মৃত্যুর হুমকি না আসা পর্যন্ত তিনি তার পুত্রের খৎনা করার আদেশকে উপেক্ষা করলেন। প্রতিজ্ঞাত দেশের সীমানায় তিনি বিদ্রোহ করলেন এবং দ্বিতীয়বার শিলায় আঘাত করলেন। প্রাচীন ইসরায়েলের শুরুতে মোশির মধ্যে একজন লাওদিকিয়ের চরিত্রগত বৈশিষ্ট্য ছিল, তবুও এসব সত্ত্বেও তিনি তার উচ্চ ও পবিত্র আহ্বান পূর্ণ করেছিলেন, যার মধ্যে প্রাচীন ইসরায়েলের অন্তে খ্রিস্টের প্রতিরূপ হওয়াও অন্তর্ভুক্ত ছিল। খ্রিস্ট, যিনি তর্কপ্রবণ ইহুদিদের অথবা যারা নিজেদের ইহুদি বলে দাবি করত কিন্তু ছিল না, সঙ্গে সংগ্রাম করেছিলেন, তিনি একজন ফিলাডেলফিয়ার চরিত্রের প্রতিনিধিত্ব করেছিলেন। প্রাচীন ইসরায়েলের শুরুতে মোশি এমন এক লাওদিকীয়কে প্রতিনিধিত্ব করেছিলেন যার সোনা, চক্ষুর মলম ও শুভ্র বস্ত্রের প্রয়োজন ছিল। শেষে খ্রিস্ট একজন ফিলাডেলফিয়ায়
অ্যাডভেন্টিজমের সূচনায় সার্দিসে যারা অল্প সংখ্যক ছিল এবং নিজেদের বস্ত্র কলুষিত করেনি তাদের দ্বারা প্রতিনিধিত্বপ্রাপ্ত উইলিয়াম মিলার একজন ফিলাডেলফিয়ানের প্রতিনিধিত্ব করতেন। তার সঙ্গে সংশ্লিষ্ট আন্দোলনটিও তেমনই ছিল। অ্যাডভেন্টিজমের শেষে 1979 সালে শেষ সময়কে স্বীকৃতি দিয়েছিল যে আন্দোলন তা মূসার মতোই লাওদিকীয় ছিল। মিলারাইট আন্দোলন ফিউচার ফর আমেরিকায়ের আন্দোলনের প্রতিমূর্তি হিসেবে দাঁড়ায়, এই ভবিষ্যৎবাণীমূলক সতর্কতা সহ যে প্রথম আন্দোলনটি ফিলাডেলফিয়ার সময়ে ফিলাডেলফিয়ানদের দ্বারা পূর্ণতা পেয়েছিল এবং শেষ আন্দোলনটি লাওদিকিয়ার সময়ে লাওদিকীয়দের দ্বারা পূর্ণতা পায়।
আমি 1979 সাল থেকে এই আন্দোলনের ভবিষ্যৎবাণীমূলক ইতিহাসের কর্কি পড়ছি, যিনি ফিউচার ফর আমেরিকার ইতিহাসের সাথে সংশ্লিষ্ট অন্য যে কোনো ব্যক্তির চেয়ে বেশি অংশের সাক্ষী।
এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি নিজে ১৯৭৯ সাল থেকে পরবর্তী সময়ের ইতিহাসের মধ্য দিয়ে স্বীকৃত লাওদিকিয়ান অ্যাডভেন্টিস্ট হিসেবে অতিক্রম করেছি। সেই পথে অনেক মানুষ আছেন যারা আমার সাক্ষ্য সমর্থন করবেন। আমি আরও নিশ্চিতভাবে সাক্ষ্য দিতে পারি যে অ্যাডভেন্টিজমের অন্তিমে এই আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারাও স্বীকৃত লাওদিকিয়ান অ্যাডভেন্টিস্ট ছিলেন। প্রথম নামাঙ্কিত জনগণ একটি লাওদিকিয়ান দিয়ে শুরু হয় যে ফিলাডেলফিয়ান হয়ে ওঠে এবং একটি ফিলাডেলফিয়ান দিয়ে শেষ হয়। দ্বিতীয় নামাঙ্কিত জনগণ একটি ফিলাডেলফিয়ান দিয়ে শুরু হয় এবং একটি লাওদিকিয়ান দিয়ে শেষ হয় যাকে ফিলাডেলফিয়ান হতে আহ্বান করা হয়। এটাই আলফা ও ওমেগার চিহ্ন।
নেতা এবং তার সঙ্গে যারা যুক্ত হয়েছিল তাদের শোচনীয় দুঃখজনক আত্মিক অন্ধত্ব সত্ত্বেও ঈশ্বর তবুও ১৯৮৯ সাল থেকে এখন পর্যন্ত যে ভবিষ্যৎবাণীমূলক পথচিহ্নগুলো ঘটেছে সেগুলো পরিচালনা ও নিয়ন্ত্রণ করেছেন। নেতা এবং তার সঙ্গে যুক্তদের আত্মিক নগ্নতা ও দারিদ্র সত্ত্বেও ঈশ্বর তবুও তিনি যে সত্যগুলোকে উন্মোচন করা উপযুক্ত মনে করেছিলেন সেগুলোর সিলমোহর খোলার কাজ পরিচালনা করছিলেন। তার করুণা, যা কখনোই তার সত্য থেকে বিচ্ছিন্ন নয়, তাতে তিনি এমন এক শুদ্ধিকরণ প্রক্রিয়া রচনা করলেন যাতে একজন লাওদিকীয় মারা গিয়ে পরে ফিলাডেলফিয় হিসেবে পুনরুত্থিত হতে পারে। ওই মৃত্যু ও পুনরুত্থানটি দানিয়েল ও প্রকাশিত বাক্য গ্রন্থের লেখকদের দ্বারা প্রতিকায়িত হয়েছিল। তারা উভয়েই প্রতীকমূলকভাবে নিহত হয়ে পুনরুত্থিত হয়েছিলেন। জোহনকে ফুটন্ত তেলের কড়াইয়ে নিক্ষেপ করার সেই মৃত্যু থেকে তিনি পুনরুত্থিত হয়েছিলেন, দানিয়েল ক্ষুধার্ত সিংহের গহ্বরের মৃত্যু থেকেও। অতএব এই দুই গ্রন্থ, যা মূলত একটি গ্রন্থ, এখন যে বার্তা উন্মোচিত হচ্ছে তার অংশ হিসেবে মৃত্যু ও পুনরুত্থানের প্রতীকের ওপর বিশেষ জোর দেয়।
তদন্তমূলক বিচারের শেষ দিনগুলোতে থাকা আন্দোলনটি, যার প্রতিরূপ ছিল মিলারাইট আন্দোলন, সময়ের অন্তিমের দিকে অগ্রসর হলে ঈশ্বর পরিকল্পনা করেছিলেন যে নেতা ও আন্দোলন উভয়কেই হত্যা করা হবে এবং পরে তাদের পুনরুত্থিত করা হবে। সাতটি গির্জার প্রেক্ষাপটে লাওদিকিয়া ১৮ জুলাই ২০২০এ বধ করা হয়েছিল এবং আসন্ন রবিবারের আইনের আগে ফিলাডেলফিয়া হিসেবে পুনরুত্থিত হবে। পুনরুত্থিত আন্দোলনটি সাতটি গির্জারই হবে, কিন্তু তা হবে অষ্টম। আন্দোলনটি হবে অষ্টম, অর্থাৎ সাতটিরই মধ্যে থেকে।
এই ভবিষ্যৎবাণীগত রহস্যটি প্রকাশিত বাক্যগ্রন্থে একাধিক সাক্ষ্যে সমর্থিত, যদিও এতকাল তা স্বীকৃত ছিল না। এই সময় পর্বে আমরা এখন পশুর মূর্তির পরীক্ষায় প্রবেশ করছি, যা সিস্টার হোয়াইটের মতে রবিবারের আইনের আগের পরীক্ষা। রবিবারের আইনের সময়েই ওই ইতিহাসের ফিলাডেলফিয়ানদের উপর ঈশ্বরের সিল বসানো হয়, কিন্তু অনুগ্রহের সময় বন্ধ হওয়ার আগে যে পশুর মূর্তির পরীক্ষা আসে তা তাদের অবশ্যই উত্তীর্ণ হতে হবে।
প্রভু আমাকে স্পষ্টভাবে দেখিয়েছেন যে অনুগ্রহের কাল শেষ হওয়ার আগে পশুর প্রতিমূর্তি গঠিত হবে, কারণ সেটিই হবে ঈশ্বরের লোকদের জন্য মহান পরীক্ষা, যার দ্বারা তাদের চিরন্তন পরিণতি নির্ধারিত হবে। তোমার অবস্থান এতটাই অসঙ্গতির জট যে তাতে খুব অল্প লোকই প্রতারিত হবে। প্রকাশিত বাক্য ১৩ এই বিষয়টি স্পষ্টভাবে উপস্থাপিত হয়েছে। প্রকাশিত বাক্য ১৩:১১-১৭ উদ্ধৃত, যে পরীক্ষা ঈশ্বরের লোকদের মোহর প্রাপ্ত হওয়ার আগে দিতে হবে সেটি এই পরীক্ষা। যারা তার আইন পালন করে এবং এক ভ্রান্ত বিশ্রাম দিন গ্রহণ করতে অস্বীকার করে ঈশ্বরের প্রতি তাদের আনুগত্য প্রমাণ করেছে, তারা প্রভু ঈশ্বর জিহোবার পতাকার তলে অবস্থান নেবে এবং জীবন্ত ঈশ্বরের মোহর গ্রহণ করবে। যারা স্বর্গীয় উৎসের সত্যকে ত্যাগ করে এবং রবিবারের বিশ্রাম দিন গ্রহণ করে তারা পশুর চিহ্ন গ্রহণ করবে। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস, খণ্ড ১৫, পৃষ্ঠা ১৫।
এই ইতিহাসের বর্তমান পর্বে পূর্বে প্রজাতন্ত্রবাদ ও প্রোটেস্ট্যান্টবাদ হিসেবে চিহ্নিত দুটি শিং ইতিমধ্যেই গণতন্ত্র ও ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদে রূপান্তরিত হয়েছে। যখন ওই দুটি শিং সম্পূর্ণরূপে একীভূত হবে তখন তারা এক শক্তি, এক শিঙে পরিণত হবে। সেই একই সময়ে ঈশ্বর পশুর মূর্তির বিরুদ্ধে সতর্ক করার জন্য প্রোটেস্ট্যান্টবাদের প্রকৃত শিংকে চিহ্নিত করে তুলে ধরবেন। ওই দুটি শিং পরস্পরের সমান্তরালে চলবে যতক্ষণ না যুক্তরাষ্ট্র বাইবেলীয় ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্য থাকা বন্ধ করে।
প্রকাশিত বাক্য ১৭ অধ্যায় দেখায় যে ড্রাগন, জাতিসংঘ, পশু, পাপাল ক্ষমতা এবং মিথ্যা নবী যুক্তরাষ্ট্র এর ত্রিবিধ জোট উই সেই শক্তি যা অষ্টম মাথা
অর্থাৎ সাত মাথারই অন্তর্গত। ওই সাত মাথা হল বাইবেলের ভাববাণীর রাজ্যসমূহ, বাবিল থেকে শুরু করে তারপর মিদি পারস, গ্রিস এবং পরে পৌত্তলিক রোম। এরপর পঞ্চম রাজ্য হল পাপাল রোম, যা ভাববাদী অর্থে ১৬৯৯ সালে এক মারাত্মক ক্ষত পেয়েছিল। ইতিহাসের সেই সময়ে বাইবেলের ভাববাণীর ষষ্ঠ রাজ্য যুক্তরাষ্ট্র সিংহাসনে আরোহণ করে এবং শীঘ্র আগত রবিবার আইনে তা উৎখাত না হওয়া পর্যন্ত শাসন করে।
তখন যে শক্তি সমগ্র পৃথিবীকে পশুর প্রতিমূর্তি স্থাপন করতে বাধ্য করে, সেই শক্তি জাতিসংঘকেও পশুর প্রতিমূর্তি স্থাপন করতে বাধ্য করবে। সেই সময় ষষ্ঠ রাজ্য মারাত্মক ক্ষত পেয়ে যাবে, কিন্তু তখন যুক্তরাষ্ট্র সমগ্র পৃথিবীকে বাধ্য করবে জাতিসংঘের ওপর তার নেতৃত্ব স্বীকার করতে এবং দাবি করবে যে তারা ত্রিবিধ ঐক্য শাসনের জন্য পোপতন্ত্রের নৈতিক কর্তৃত্ব মেনে নেয়।
আর সে পশুর সামনে যেসব অলৌকিক চিহ্ন করার ক্ষমতা পেয়েছিল, সেগুলির দ্বারা পৃথিবীতে বসবাসকারীদের প্রতারিত করে পৃথিবীর অধিবাসীদের বলে যে তারা সেই পশুর একটি প্রতিমূর্তি তৈরি করুক, যে পশুটি তলোয়ারে আহত হয়েছিল তবু বেঁচে উঠেছিল, আর পশুর প্রতিমূর্তিকে প্রাণ দিতে তার ক্ষমতা ছিল, যাতে পশুর প্রতিমূর্তি কথা বলতেও পারে এবং যাতে যারা পশুর প্রতিমূর্তিকে উপাসনা করবে না তাদের সবাইকে হত্যা করা হয়। প্রকাশিত বাক্য ১৩:১৩-১৪।
অনুপ্রেরণায় পশুর প্রতিমূর্তির একমাত্র সংজ্ঞা হল যে এটি গির্জা পোপীয় ক্ষমতা ও রাষ্ট্রের জাতিসংঘ, যেখানে যুক্তরাষ্ট্র বাকি ৯ জন রাজাকে নিয়ন্ত্রণ করে, সম্মিলনের প্রতিনিধিত্ব করে। ইজেবেল হল পোপীয় ক্ষমতা, আহাব হল যুক্তরাষ্ট্র, যে উত্তরের ১০টি গোত্রের রাজা।
যখন রবিবারের আইনের সময় যুক্তরাষ্ট্র পতিত হয় ১৭৯৮ সাল থেকে, যাকে ভুলে যাওয়া হয়েছে, সেই টায়ার পোপতন্ত্র স্মরণ করা হয় এবং সে তার প্রলোভনময় গান শুরু করে। এলেন হোয়াইটের লেখায় জাতীয় ধ্বংস হিসেবে উপস্থাপিত অর্থনৈতিক ধসের কারণে যুক্তরাষ্ট্র বাধ্য হয় সমগ্র বিশ্বকে একত্রিত করতে সেই বাইবেলীয় শক্তির মোকাবিলার জন্য, যা প্রত্যেক মানুষের হাতকে তার বিরুদ্ধে একত্রিত করে। সেই শক্তি হল ইসলাম, যা ইসলামের পূর্বপুরুষ ইসমাইলের মাধ্যমে প্রতিনিধিত্ব করা হয়েছে।
আর সদাপ্রভুর দূত তাকে বললেন, দেখ, তোমার গর্ভে সন্তান আছে এবং তুমি এক পুত্র প্রসব করবে এবং তার নাম ইসমাইল রাখবে, কারণ সদাপ্রভু তোমার দুর্দশা শুনেছেন, আর সে হবে এক বন্য মানুষ, তার হাত সকল মানুষের বিরুদ্ধে থাকবে এবং সকল মানুষের হাত তার বিরুদ্ধে, এবং সে তার সমস্ত ভাইদের সম্মুখে বাস করবে। আদিপুস্তক ১৬:১১-১২।
যুক্তরাষ্ট্র অন্যান্য ৯ জন রাজার সঙ্গে একটি জোট গঠন করে এবং নেতৃত্বের অবস্থান গ্রহণ করে। এটি মাত্র অল্প সময়ের জন্য এমনটি করে এবং তারপর এটি জোর দেবে যে পোপীয় ক্ষমতাই এর শীর্ষে অধিষ্ঠিত হোক, যেমন ইজেবেল আহাবকে নিয়ন্ত্রণ করেছিল।
সুতরাং ড্রাগন, পশু এবং মিথ্যা নবীর ত্রিমুখী জোট একসঙ্গে আর্মাগেডনের দিকে অগ্রসর হয়। ৮ সংখ্যা পুনরুত্থানকে নির্দেশ করে এবং ভবিষ্যৎবাণী অনুযায়ী মরণাত্মক আঘাতপ্রাপ্ত রাজ্যটি ছিল পঞ্চম রাজ্য, পোপতন্ত্র। পোপতন্ত্র পুনরুত্থিত হলে তারা অষ্টম রাজ্যে পরিণত হবে এবং ত্রিমুখী জোটের ওপর কর্তৃত্ব পাবে, এবং সেই অষ্টম রাজ্যই ৭টি রাজ্যের মধ্যে সেই এক মাথা যাকে মরণাত্মক আঘাতপ্রাপ্ত বলে চিহ্নিত করা হয়েছে। তবে অনুপ্রেরণা সেই মরণাত্মক আঘাতের আরোগ্যকেও চিহ্নিত করে।
আমরা যখন চূড়ান্ত সংকটের দিকে এগিয়ে যাচ্ছি, তখন প্রভুর কার্যকারী মাধ্যমসমূহের মধ্যে সামঞ্জস্য ও ঐক্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব ঝড়, যুদ্ধ ও বিরোধে পরিপূর্ণ, তবু এক প্রধানের অধীনে পোপীয় ক্ষমতা, মানুষেরা তার সাক্ষীদের ব্যক্তিতে ঈশ্বরের বিরোধিতা করতে একত্রিত হবে। এই ঐক্য মহান ধর্মত্যাগীর দ্বারা সুদৃঢ় করা হয়, সত্যের বিরুদ্ধে যুদ্ধ চালাতে নিজের এজেন্টদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে করতে সে সত্যের সমর্থকদের বিভক্ত ও ছত্রভঙ্গ করার কাজও করবে, ঈর্ষা, কুসন্দেহ, পরনিন্দা, বিরোধ ও মতভেদ সৃষ্টি করার জন্য এগুলো তার দ্বারা প্ররোচিত হয়। সাক্ষ্যসমূহ খণ্ড সাপ অনিভেরি।
পঞ্চম রাজ্য, ষষ্ঠ রাজ্য এবং সপ্তম রাজ্য তখন তাদের নিজ নিজ পৃথক রাজ্য হারিয়ে ফেলেছে, তাই তাদের রাজ্যগুলো তিনটি অংশ নিয়ে গঠিত একটিমাত্র রাজ্য হিসেবে একত্রে পুনরুজ্জীবিত হয়, যা ঈশ্বরত্বের ত্রিধা গঠনের নকল করে।
দুটি মেষ শাবক সদৃশ শিং নিয়ে শুরু হয়ে শেষে এমন একটিমাত্র শিঙে রূপান্তরিত হওয়া, যা ড্রাগনের মতো কথা বলে, সেই ষষ্ঠ রাজ্যটি পশুর প্রতিমূর্তি হয়ে ওঠায়
পোপীয় ক্ষমতার ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্য ধারণ করে। যে পুনরুত্থিত অষ্টম রাজ্যটি সাতটির মধ্যেকারী এক ছিল, সেটি প্রধানত পশু অর্থাৎ পোপীয় ক্ষমতা হিসেবে উপস্থাপিত হয়। তবু সাতের মধ্য থেকে অষ্টম এই ভবিষ্যৎবাণীমূলক রহস্যটি সবচেয়ে প্রত্যক্ষভাবে পোপীয় ক্ষমতাই পূরণ করলেও যুক্তরাষ্ট্র পোপতন্ত্রের একটি প্রতিমূর্তি গঠন করে এবং অতএব ভবিষ্যৎবাণীমূলকভাবে পোপীয় ক্ষমতার মতোই একই বৈশিষ্ট্য প্রকাশ করে।
যুক্তরাষ্ট্রের সূচনা হয়েছিল 1753 সালে, যখন ইসায়া 2 অনুযায়ী টাইর পোপতান্ত্রিক ক্ষমতা ষষ্ঠ রাজ্যের শেষ পর্যন্ত বিস্তৃত থাকার কথা ছিল। 1753 ছিল অ্যাডভেন্টিজমের সূচনায় মিলারাইটদের জন্য সময়ের অন্ত। 1844 সালের বসন্ত নাগাদ মিলারাইট অ্যাডভেন্টিজম প্রোটেস্ট্যান্টবাদের সেই দায়িত্বভার গ্রহণ করেছিল যা যুক্তরাষ্ট্রের সরকারের প্রতিনিধিত্বকারী রিপাবলিকানবাদের শিংয়ের সমান্তরালে চলে। দুটি শিং একই পশুরই, তাই তারা ইতিহাস জুড়ে একসঙ্গে এগিয়ে চলে। অ্যাডভেন্টিজমের শুরু ও শেষ রিপাবলিকান শিংয়ের সমান্তরালে চলে। 1753 এর ইতিহাস থেকে শুরু করে প্রোটেস্ট্যান্টরা প্রথম স্বর্গদূতের বার্তা প্রত্যাখ্যান করা পর্যন্ত সময়টি ছিল সেই পর্ব যখন ঈশ্বর সেই প্রোটেস্ট্যান্ট শিং প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তা করেছিলেন একটি পরীক্ষার প্রক্রিয়ার মাধ্যমে, যেমনটি তিনি রিপাবলিকান শিংয়ের ক্ষেত্রেও করেছিলেন। সমান্তরাল শিংগুলো নিয়ে বলার অনেক কিছু আছে, কিন্তু এখন নয়।
রিপাবলিকান শিং ব্যভিচার করে ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের সঙ্গে, সত্য প্রোটেস্ট্যান্ট শিংয়ের সঙ্গে নয়, কারণ সত্য শিংটি মেষ শাবকের কনে এবং সে কুমারী। 1989 সালের শেষকালের সময় থেকে 7 রাষ্ট্রপতি হয়েছে। সেই রাষ্ট্রপতিদের মধ্যে 6 মরণজখম পেয়েছিল সেই বছরেই, যে বছরে অ্যাডভেন্টবাদের অন্তিম পর্যায়ের আন্দোলনও মরণজখম পেয়েছিল। 1989 সালের শেষকালের সময় থেকে 8 রাষ্ট্রপতি হবেন তিনি যার মরণজখম আরোগ্য লাভ করেছে। তিনি অবশ্যই সেই 7 মধ্যেকার একজন রাষ্ট্রপতি হতে হবে। একই সময়ে 2020 সালে যখন 6 রাষ্ট্রপতি তার মরণজখম পেয়েছিল, তখন যে শিংটি এখন প্রোটেস্ট্যান্টদের চাদর বহন করছে সেটিও নিহত হয়েছিল। যেমন ক্যাথলিক ধর্মের জন্তুর ক্ষেত্রে এবং যেমন ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের জন্তুর প্রতিমূর্তির ক্ষেত্রে, তেমনই সত্যিকারের প্রোটেস্ট্যান্ট শিংয়ের ক্ষেত্রেও প্রোটেস্ট্যান্টবাদের শিংকে 6 মণ্ডলী হিসেবে উপস্থাপিত করা হয়েছে, যা 8 হয়ে ওঠে, কিন্তু 7 অন্তর্ভুক্ত।
আপনি যখন এই দাবিগুলো যাচাই করবেন, মনে রাখবেন অনুগ্রহের সময় বন্ধ হওয়ার ঠিক আগে যে বার্তাটি উন্মোচিত হয় তা অবশ্যই শুরুর মাধ্যমে শেষকে চিত্রিত করা, এই প্রেক্ষাপটেই উপস্থাপিত হবে। ওই বার্তাটি ঐতিহাসিকতাবাদ পদ্ধতিতে উপস্থাপিত হবে, যা পৃথিবীর অন্তনির্ণয়ে বাইবেলের ইতিহাসকে বিশ্ব ইতিহাসের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবহার করে। ওই বার্তাটি পৃথিবী থেকে উঠে আসে,
সত্য পৃথিবী থেকে অঙ্কুরিত হবে আর ধার্মিকতা স্বর্গ থেকে নিচে তাকাবে। নিশ্চয়ই প্রভু যা উত্তম তাই দেবেন, আর আমাদের দেশ তার ফলন দেবে। ধার্মিকতা তার আগে আগে চলবে এবং আমাদেরকে তার পদাঙ্কের পথে স্থাপন করবে। গীতসংহিতা 88:1 ধ।
বিষয়টা কেবল এই নয় যে উক্ত অংশে পৃথিবীকে ভূমি হিসেবে চিহ্নিত করা হয়েছে। গীতসংহিতার উক্ত অংশটি শুধু ভূমিকে প্রকাশিত বাক্য 13 পৃথিবী পশু হিসেবে চিহ্নিতই করে না, বরং এটাও উল্লেখ করে যে সত্য পৃথিবী থেকে উদ্গত হয়।
নতুন বিশ্বে কোনো জাতি 1898 সালে ক্ষমতায় উত্থিত হচ্ছিল, শক্তি ও মহত্বের প্রতিশ্রুতি দিচ্ছিল এবং বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছিল। প্রতীকটির প্রয়োগ নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই। একটি মাত্র জাতি এবং কেবল একটি এই ভবিষ্যৎবাণীর নির্ধারিত বৈশিষ্ট্যবলীর সঙ্গে মেলে। এটি নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের দিকেই ইঙ্গিত করে। বারবার এই জাতির উত্থান ও বিকাশ বর্ণনা করতে বক্তা ও ইতিহাসবিদরা অজান্তেই পবিত্র লেখকের ভাবনা প্রায় হুবহু শব্দ পর্যন্ত ব্যবহার করেছেন। পশুকে দেখা গিয়েছিল পৃথিবী থেকে উঠে আসতে এবং অনুবাদকদের মতে এখানে কামিং আপ হিসেবে যা অনুদিত হয়েছে তার আক্ষরিক অর্থ গাছের মতো বেড়ে ওঠা বা অঙ্কুরিত হওয়া। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 440।
যুক্তরাষ্ট্র হল সেই পৃথিবীর জন্তু যেটি উঠে আসে। সুতরাং এই প্রবন্ধগুলোতে উত্থাপিত দাবিগুলো যাচাই করার সময় অনুপ্রেরণা নির্দেশ করে যে বার্তাটি এমন নীতির ওপর ভিত্তি করে হবে শেষটি শুরু দ্বারা চিত্রিত হবে।
এটি একটির পর একটি ঐতিহাসিক ধারার প্রেক্ষাপটে স্থাপিত হবে এবং এটি অবশ্যই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরের কোনো কণ্ঠ থেকে আসতে হবে। অবশ্যই যুক্তরাষ্ট্রের মধ্যেও মিথ্যা কণ্ঠস্বর আছে, কিন্তু ঈশ্বরের বাক্যের কর্তৃত্ব অনুসারে এবং তার ভিত্তিতেই যে কোনো বার্তাবাহক বা সেবাকার্য যা যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থিত বা যার উৎস যুক্তরাষ্ট্রের বাইরে তা মিথ্যা আলো। অ্যাডভেন্টবাদ যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল একজন মানুষের কণ্ঠস্বর এবং যুক্তরাষ্ট্রেই প্রতিষ্ঠিত এক আন্দোলনের মাধ্যমে। যিশু কোনো কিছুর শেষকে তার শুরুর মাধ্যমে উদাহরণ দেন।
যার কান আছে সে শুনুক আত্মামণ্ডলী সমূহকে যা বলে।